বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 10 এপ্রিল, 27 চৈত্র এবং ফার্সি 21 ফরবার দিন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। করোনার মধ্যেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের স্বাস্থ্যসেবা বাধাগ্রস্ত হওয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে করোনার সংক্রমণ বৃদ্ধিতে চিকিৎসা ব্যবস্থায় সংকট সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, আমেরিকার সিদ্ধান্তের উপর পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নির্ভর করছে বলছে ইরান, নিষেধাজ্ঞা তুলতে চীনের আহ্বান। মিয়ানমারে রাতভর সেনা অভিযানে নিহত 60 নো ফ্লাই জোন ঘোষণার দাবি, বিদ্রোহীদের হামলায় 10 পুলিশ নিহত। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণে রেকর্ড সংখ্যক 77 জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত 5,500। এবং ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ দফা বিধানসভা নির্বাচন চলাকালে কুচবিহারের সশস্ত্র বাহিনীর গুলিতে 4 জন নিহত। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। পরমাণু ক্ষেত্রে 133টি সাফল্য উন্মোচন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে আজও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি এসব অনুষ্ঠানের কয়েকটিতে সরাসরি উপস্থিত হয়েছেন, আবার কোনো কোনোটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেছেন। গতকাল ছিল ইরানের জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস। এ উপলক্ষে গতকাল থেকেই নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট রুহানি আজ পরমাণু শিল্পে অর্জিত 133 সাফল্য উন্মোচন ও উদ্বোধনের নির্দেশ দেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোয়ান্টাম, লেজার, নিউক্লিয়ার মেডিসিন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট আজ পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে উপস্থিত হন। ওই প্রদর্শনীতে পারমাণবিক ক্ষেত্রে গত 1 বছরের নানা সাফল্য তুলে ধরা হচ্ছে। এসব সাফল্য ঘুরে ঘুরে দেখেন ডক্টর রুহানি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা তার দেশের উপর থেকে সব নিষেধাজ্ঞা একবারে প্রত্যাহার করবে কিনা সে ব্যাপারে তাকে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, আর সে সিদ্ধান্তের উপর পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি গতকাল ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। মার্কিন সরকার কিভাবে পরমাণু সমঝোতায় ফিরতে পারে এবং আমেরিকা ফিরে আসার পর ইরান কিভাবে তার পূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করতে পারে তা নিয়ে মূলত ভিয়েনা বৈঠকে আলোচনা হয়। আরাকচি বলেন, পরমাণু সমঝোতায় আমেরিকা যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সেগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের চার বছরের শাসনামলে আরোপিত সব নিষেধাজ্ঞা পরিপূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, এ পথে অনেক সমস্যা বিদ্যমান থাকলেও ভিয়েনা বৈঠকের আলোচনা ছিল ইতিবাচক ও গঠনমূলক। ইরানের উপর আমেরিকার আরোপিত সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং জুন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক শেষে একথা বলেন। বার্তা সংস্থা শিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াং জুন বলেন, ইরানের উপর একতরফাভাবে আরোপিত নিষেধাজ্ঞার ব্যাপারে চীন সহ বৈঠকে উপস্থিত দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে, কাজেই অবিলম্বে আমেরিকাকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। গত মঙ্গলবার ভিয়েনায় পরমাণু সমঝোতার যৌথ কমিশনের প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার এই সংক্রান্ত দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ইরানের উপর থেকে এক দফায় সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর জোর দেওয়া হয়। বৈঠকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া, ইরান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মিয়ানমারের বাগুর শহরে শুক্রবার রাতভর সেনা অভিযানে কমপক্ষে আরও 60 জন বেসামরিক মানুষ নিহত ও শতাধিক আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে 91 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত বাগুর শহরে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাতভর অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এই অভিযানে সাধারণ মানুষের বিরুদ্ধে সামরিক বাহিনী প্রচলিত অস্ত্রের পাশাপাশি মেশিনগান, গ্রেনেড এবং মর্টার শেল ব্যবহার করে। মার্কিন সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার মিয়ানমারের বাগুর শহরে বৃষ্টির মতো গুলিবর্ষণ করেছে পুলিশ ও সেনাবাহিনী। রাজপথে বিক্ষোভকারীদের ব্যারিকেডও সরিয়ে দিয়েছে তারা। আন্দোলনের সময় সেসব ব্যারিকেড বিক্ষোভকারীরা রাস্তার উপর রেখেছিলেন। এদিকে মিয়ানমারের শান প্রদেশে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত 10 পুলিশ নিহত হয়েছে। প্রদেশের নাওংবন অঞ্চলে আজ ভোরবেলায় এই হামলার ঘটনা ঘটে। ক্ষুদ্র জাতিসত্তাগুলোর সশস্ত্র বিদ্রোহীদের একটি জোট এর সঙ্গে জড়িত। বিদ্রোহী এই জোট সেদেশের সেনা অভ্যুত্থানের বিরোধিতা করে আসছে প্রথম থেকেই। এই বিদ্রোহী জোটে রয়েছেন আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। শান নিউজ নামের স্থানীয় সংবাদমাধ্যম হামলায় 10 জন পুলিশ নিহত হয়েছে বলে জানালেও অপর সংবাদ সংস্থা সুইফি মিয়ায় বলছে নিহত পুলিশের সংখ্যা 14। এ বিষয়ে সামরিক সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি সাংবাদিকেরা। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে দেশটির জনগণ সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতিতে গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 27 জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে 5,343 জন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতিতে গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 77 জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে 5,343 জন। আজ শনিবার 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 26,077 জনের আর নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 20.49%। দেশে এ পর্যন্ত মোট 6,78,937 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 9,661 জন। করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নভেল করোনা ভাইরাস নিয়ে রাজনীতি না করে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ শনিবার সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, আসলে সবকিছু নিয়ে রাজনীতি করা এবং রাজনৈতিক বাতাবরণ দিয়ে বিতর্কিত করাই এখন বিএনপির রাজনীতি। বিএনপি করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে, এখন লকডাউন নিয়ে নানা অপপ্রচার ও উস্কানি দিচ্ছে। বিএনপির অপরিণামদর্শী বক্তব্য এবং উস্কানিতে অনেকেই স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। বিএনপির সর্বদলীয় মতামত গ্রহণের প্রস্তাব প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা কোনো রাজনৈতিক সমস্যা নয়, দেশে করোনা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি রয়েছে, অতএব সরকার বিশেষজ্ঞ ও পরামর্শ কমিটির মতামত এবং সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলার পবিত্র ভূমি এবার মাফিয়া মুক্ত হবে, এই পবিত্র ভূমি এবার অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে। বিজেপির ডবল ইঞ্জিন সরকার বাংলাকে এক নতুন রাজনৈতিক পরিবেশ উপহার দেবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ কৃষ্ণনগরে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি সম্বোধন করে বলেন, মুসলিম বোনদের সমস্যার কথা একবারও ভাবেননি মমতা দিদি, তার নজর শুধু ভোট ব্যাংকের দিকেই। 2 মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বাংলায় আসল শাসন থাকবে সরকারের হাতে, গুন্ডাদের কথায় প্রশাসন চলবে না, পুলিশ স্বাধীনভাবে নিজের কাজ করতে পারবে। দিদি হয়তো দেওয়াল লিখন পড়ে ফেলেছেন, আমি আজ এই মঞ্চ থেকে বলতে চাই বাংলার মা বোন এবং সকল কন্যা সন্তানদের যে বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকার এলে 24 ঘন্টা আপনাদের স্বার্থে কাজ করে যাবে। ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ দফার বিধানসভা নির্বাচনে কুচবিহারে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন চলাকালীন কুচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে 4 জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন বলে খবর। আজ শনিবার তৃণমূল সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি এক সংবাদ সম্মেলনে বলেন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী 4 জনকে কুচবিহারের শীতলকুচিতে গুলি করে মেরেছে। যারা মারা গেছেন তারা হলেন হামিদুল হক, আমিনুল হক, মনিরুল হক ও নূর আলম। অন্যদিকে আজ শীতলকুচিতে অন্য একটি ঘটনায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আরও 1 জনের মৃত্যু হয়। এই নিয়ে একই দিনে মোট 5 জনের মৃত্যু হয়। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। নিহতরা সকলেই তাদের সমর্থক বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। রাজ্য নির্বাচন পর্যবেক্ষক বিবেক দুবের দাবি, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ চলছিল, বাধা দেওয়া হচ্ছিল ভোটদানেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরা হয়, রাইফেলও করে নেওয়ার চেষ্টা করা হয়, এর ফলে গুলি চলে। অন্যদিকে রাজ্যের মন্ত্রী তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, এটা জাতীয় লজ্জা।
আমাদের মাথা হেট হয়ে গেছে, চিরকাল এখানে শান্তিপূর্ণ নির্বাচন হয়, নির্বাচন কলঙ্কিত করার জন্য তাই বিজেপি এবং তাদের নেতারা,
বলছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। চীনের একটি মানবাধিকার সংস্থা বলেছে, সারা বিশ্বে আমেরিকা দীর্ঘদিন ধরে যে যুদ্ধ চাপিয়ে আসছে এবং তারা যে বলদপি আকাঙ্ক্ষা পোষণ করছে, এতে পুরো বিশ্ব ভয়াবহ বিপর্যয়ের মুখে চলে গেছে। চীনের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা চায়না সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজ গতকাল এক রিপোর্টে একথা বলেছে। এতে বলা হয়েছে, মানবাধিকার রক্ষার নামে আমেরিকা দেশে দেশে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাতে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক বাহিনীর ব্যাপক ক্ষতি হচ্ছে না, বরং বিপুল সংখ্যায় বেসামরিক নাগরিক মারা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে সম্পদের ক্ষতি হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে এই যুদ্ধ চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমেরিকার স্বার্থপরতা এবং কপটতার মুখোশ উন্মোচন হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পূর্ব ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা যখন প্রচণ্ড বেড়েছে তখন তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং যদি যুদ্ধ শুরু হয় তাহলে রুশপন্থী গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা দনবাস অঞ্চলে সামরিক শক্তি ব্যবহারে ইউক্রেনকে বাধা দেবে রাশিয়া। তিনি পূর্ব ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলকে বিপজ্জনক বিস্ফোরণ উন্মুখ আখ্যা দিয়ে বলেন, ওই এলাকায় সেনা পাঠানোর অধিকার মস্কোর রয়েছে এবং পূর্ব সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়া বলেছে আর্কটিক অঞ্চলে সে দেশের তৎপরতা অন্য কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করছে না, কিন্তু প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এই অঞ্চলে উস্কানিমূলক সামরিক তৎপরতা চালিয়ে আমেরিকাই প্রকৃতপক্ষে উত্তেজনা সৃষ্টি করছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসির অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানে এখন করোনা মহামারীর চতুর্থ ওয়েব শুরু হয়েছে। করোনা মোকাবিলায় ইরান নিজস্ব উদ্যোগে কিছু পদক্ষেপ নিলেও মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ভ্যাকসিন সহ অন্যান্য জরুরি ওষুধ আমদানিতে আমেরিকার বাধার কারণে ইরান কঠিন সংকটে পড়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
অন্য দেশের উপর চাপ সৃষ্টির জন্য একতরফা ও বেআইনি নিষেধাজ্ঞা মার্কিন পররাষ্ট্রনীতির অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছে। বিশ্বব্যাপী করোনা মহামারী পরিস্থিতিতেও মার্কিন নিষেধাজ্ঞা থেমে নেই, বরং আগের চেয়ে আরও বেড়েছে। বর্তমানে ইরানে করোনা মহামারীর চতুর্থ ওয়েব শুরু হয়েছে। করোনা মোকাবেলায় ইরান নিজস্ব উদ্যোগে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেও মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ভ্যাকসিনসহ অন্যান্য জরুরি ওষুধ আমদানিতে ইরান কঠিন সংকটে পড়েছে। যুক্তরাষ্ট্রের এই আচরণ সুস্থভাবে মানুষের বেঁচে থাকা, চিকিৎসার অধিকার, খাদ্য ও ওষুধ প্রাপ্তিতে বাধা দেয়াসহ মানবাধিকারের চরম লঙ্ঘন। অথচ মানবাধিকার বিষয়ক নীতিমালায় এসব অধিকার মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক ঘোষণাপত্রের 25 নম্বর ধারায় বলা হয়েছে, প্রতিটি মানুষেরই সুস্থভাবে বেঁচে থাকা, প্রয়োজনীয় জীবনোপকরণ ভোগের অধিকার, বিশেষ করে খাদ্য, পোশাক, বাসস্থান, চিকিৎসা সেবা ও সামাজিক অন্যান্য সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। এ অবস্থায় ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন। এই নিষেধাজ্ঞার কারণে ইরান বাইরে থেকে জরুরি ওষুধ আমদানি করতে না পারায় চরম ভোগান্তির শিকার হচ্ছে দেশটির জনগণ। মার্কিন কর্মকর্তারা যদিও দাবি করেছেন ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর উপর কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে ব্যাংকিং নিষেধাজ্ঞা বজায় থাকায় ইরান ওষুধসহ কোনো পণ্যই আনতে পারছে না। এর ফলে বহু ইরানির জীবন আজ বিপন্ন। ইরানের স্বাস্থ্য বিভাগের প্রধান মোহাম্মদ রেজা জাফার কান্দি ইরানের জনগণের উপর মার্কিন নিষেধাজ্ঞার ধ্বংসাত্মক প্রভাবের কথা উল্লেখ করে বলেছেন, স্বাস্থ্যখাতে নিষেধাজ্ঞা নেই বলে যুক্তরাষ্ট্র দাবি করলেও কোনো ওষুধ কোম্পানি ইরানের সঙ্গে লেনদেন করার সাহস পাচ্ছে না, যার ফলে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। বাস্তবতা হচ্ছে করোনা পরিস্থিতিতেও ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং তা জাতিগত শুদ্ধি অভিযানের দৃষ্টান্ত। ইউরোপীয় ইউনিয়নে ইরানের প্রতিনিধি তার দেশের জনগণের উপর মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাবের উপর একটি প্রতিবেদন তৈরির আহ্বান জানান।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা সংক্রমণ এবং মৃত্যুহার বৃদ্ধির কারণে চিকিৎসা ব্যবস্থায় চরম সংকট দেখা দিয়েছে। বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা এবং মৃত্যুর হার বৃদ্ধির কারণে চিকিৎসা ব্যবস্থায় চরম সংকট দেখা দিয়েছে। গুরুতর অসুস্থ রোগীর জন্য সিট মিলছে না আইসিইউতে। সাধারণ শয্যায় ভর্তির জন্য হাসপাতালের গেটে রোগী নিয়ে অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হবার পর থেকে অনেক রোগীর শারীরিক জটিলতা তৈরি হচ্ছে। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যাচ্ছে রোগী। প্রয়োজন হচ্ছে হাই ফ্লো অক্সিজেন ও আইসিইউর, কিন্তু শয্যা সংকটে মিলছে না চিকিৎসা। এর মধ্যে স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। অনেক চিকিৎসক, নার্স দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন। ফলে স্বল্প জনবল এবং বিপুল সংখ্যক রোগীর বিপরীতে সীমিত সংখ্যক শয্যা নিয়ে সামাল দিতে নিজেদের অসহায়তার কথা প্রকাশ করা ছাড়া কিছুই করতে পারছেন না চিকিৎসকগণ।
সবাইকে আইসিইউ দেওয়া সম্ভব না, এটা সবারই জানা। আমরা অগ্রাধিকার ভিত্তিতে সিরিয়াল করে তাদেরকে আমরা আইসিইউ সেবার আওতায় নিয়ে আসি। সেক্ষেত্রে হঠাৎ করে বাসায় যদি কারো খারাপ অবস্থা হয়, তাৎক্ষণিকভাবে আমার এখানে এসে যদি বলে আমার আইসিইউ লাগবে ভর্তি দেন, সেক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।
চিকিৎসা সংকট প্রসঙ্গে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ভাইরোলজিস্ট অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, এক বছরের বেশি সময় ধরে করোনার সঙ্গে আমাদের লড়াই চলছে। গত বছরও হাসপাতালে আইসিইউ সংকট ছিল, এবছরও রয়েছে। 28টি জেলায় আইসিইউ আছে, 36টি জেলায় নেই। এসব জেলার রোগীরা বাঁচার আশায় ঢাকা আসছেন। ঢাকায় তো সংক্রমণ বেশি, আগে থেকেই সংকট রয়েছে। রোগীরা এত পথ পাড়ি দিয়ে এসে দেখছেন ঢাকাতেও আইসিইউ নেই। আইসিইউ সংকটে এবং অক্সিজেনের অভাবে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে দ্রুত, আর বাড়ছে মৃত্যু। এদিকে রোগ নিয়ন্ত্রণ ও রোগ তত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ASM আলমগীর জানিয়েছেন,
লাকিলি যে আমরা সবগুলো পর্যটন কেন্দ্র বন্ধ রাখতে পেরেছি, অর্থাৎ একটা সোর্স ট্রান্সমিশনের সোর্স আমরা এটা বন্ধ করে দিয়েছি। এখন আরেকটা হচ্ছে যে যে জনসমাগমে যাওয়া, সেটা বাজার কেন্দ্রিক হোক, সেটা কাঁচা বাজার হোক, সেটা আমাদের জনগণের রাস্তায় মুভমেন্ট হোক, মোবিলিটির ডেটা যদি দেখেন তাহলে আমরা দেখেছি যে শপিং মল সহ বাজার থেকে অনেক ছড়িয়েছে। যে কোনো জনসমাগম, সামাজিক অনুষ্ঠান বর্জন করা, সেটা ধর্মীয় হোক, সামাজিক হোক, বিয়ে শাদী হোক, সকল প্রোগ্রাম এই মুহূর্তে বর্জন করাটা হচ্ছে সবার জন্য পালনীয়।
গণপরিবহন ও বাজার ছাড়াও সভা সেমিনার সহ অন্য জায়গা থেকেও করোনায় সংক্রমিত হচ্ছে বলে জানিয়েছে IEDCR। এর মধ্যে রয়েছে খোদ স্বাস্থ্যসেবা কেন্দ্র, জনসমাগম স্থল, উপাসনালয়, আন্তঃজেলা ভ্রমণ, পর্যটন কেন্দ্র এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দেয়া।
দৃষ্টিপাত শুনলেন, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। আমেরিকার সিদ্ধান্তের উপর পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নির্ভর করছে বলেছে ইরান। নিষেধাজ্ঞা তুলতে চীনের আহ্বান। মিয়ানমারে রাতভর সেনা অভিযানে নিহত 60 নো ফ্লাই জোন ঘোষণার দাবি। বিদ্রোহীদের হামলায় 10 পুলিশ নিহত। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণে রেকর্ড সংখ্যক 77 জনের মৃত্যু। নতুন রোগী শনাক্ত 5,500। এবং ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ দফা বিধানসভা নির্বাচন চলাকালে কুচবিহারে সশস্ত্র বাহিনীর গুলিতে 4 জন নিহত। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।